नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्रिशे नमः। गुरवे गौरचंद्राय राधिकायै तदाले कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय अंगश्यामलिं छटाभिरभित मंदे कृतेन्देवरं जाड्डञ्जाकुटरुचि समभिदधतं पट्टम्बरस्य श्रिया वृन्दारण्य निवासिनं हृदि लसद्दामाभिरामोदरं राधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्यायेम दाम। कल कार्तिक महीने में प्रपूज्य चरण नित्य लीला प्रविष्ट ओम विष्णु पासी श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज और प्रपूज्य चरण नित्य लीला प्रविष्ट ओम विष्णु पासी श्रीमद भक्ति वेदांत त्रिविक्रम महाराज दोनों की विरह तिथि महोत्सव सुष्ठ रूप से संपादित हुई। विशेष करके सभी वक्ताओं ने एक एक से अच्छा एक अपने मन की अभिव्यक्ति को प्रकट कर और उनके चरणों में पुष्पांजलि अर्पित की। अभी उनके प्रिय शिष्य पूज्यपाद बावन महाराज जी के श्रीमान पर बजकाचार्य महाराज आए हुए हैं। ये कुछ उनके अपने गुरु जी के संस्मरणों से जो उनके संस्मरण हैं उनके चरणों में पुष्पांजलि अर्पित करेंगे। बोलो
चरित्र শ্রীল গুরুপাদ পদ্ম এই সাধারণ জীবজগতের এই রক্ত মাংসের কোন শরীরধারী কোন ব্যক্তি নন, তিনি হচ্ছেন অপ্রাকৃত জগতের বিশেষ করে শ্রীমতী রাধারানীর নিজজন। শ্রীল গুরু মহারাজ যখন তিনি অসুস্থ লীলা প্রকাশ করেন, একবার জিজ্ঞাসা করেছিলাম আমি যে গুরু মহারাজ, বৈষ্ণবগণের শরীর অপ্রাকৃত, সুতরাং এই প্রাকৃত রোগ বা ব্যাধির মতো কেন এটা প্রকাশ পায়? গুরু মহারাজ বলেছিলেন যে দেখো, কথা খুবই সুন্দর কথা, তবে কোন সময় যদি কোন সেবক বা শিষ্যের সেবার কোন ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তাদের এই সেবার ত্রুটি এবং বিচ্যুতির জন্য যে অপরাধ সমূহ হয় তাকে স্থাপন করার জন্য গুরু বৈষ্ণবগণ প্রাকৃত ভূমিকার মতো রূপ ধারণ করে তার সেবার সুযোগ প্রদান করে তার সেই অপরাধ হইতে নিষ্কৃতি লাভ করা, এটা গুরুদেবের হচ্ছে স্পেশাল করুণা শিষ্যদের। গুরু মহারাজ বললেন যে দেখো, শ্রীল গদাধর গোস্বামী তিনি অপরাধ করলেন, অবজ্ঞা হলো তার। তিনি মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এই মহৎ অপরাধ করেছি, সুতরাং আমার কি করে এই নিষ্কৃতি লাভ হবে? মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু বললেন যে তুমি তার শিষ্যত্ব গ্রহণ করো, শিষ্য মানে শাসন স্বীকার করো, আদিমান্তান প্রপন্ন। সুতরাং শিষ্য হলে সেবা করবে এবং এই সেবার দ্বারাই গুরুদেবের পাঠক্রমে যে অপরাধ সমূহ হয় সেই অপরাধগুলি ভালো হবে। এই জন্য গুরু সেবা প্রাধান্য ওখানে দেখিয়েছেন। তো গুরু মহারাজ বললেন যে এই জন্য গুরু বৈষ্ণবগণ কোন সময় এই প্রাকৃত ভূমিকার মতোই একটা অভিনয় করে শিষ্যের সেবার সুযোগ প্রদান করে তার অজ্ঞাত অপরাধ সমূহকে দূরী করে দেন, এটা গুরুদেবের হচ্ছে অশেষ করুণা। ছিল সিদ্ধান্তি মহারাজি, উনি যেমন পুরীতে ছিলেন, ওনাকেও জিজ্ঞাসা করা হয়েছিল, গুরু মহারাজ ছিলেন সঙ্গে, তাতেও উনি ওই কথাই বলেছিলেন। তাই গুরু মহারাজ বললেন যে আমাদের এটা হচ্ছে গুরু পরম্পরায় গুরুবর্গের কথা, সুতরাং সেবা করতে হবে, গুরু সেবা করতে হবে। গুরু সেবা করলে আমাদের তো জ্ঞান দোষায়, আমি শ্রীল মহারাজিকে একবার জিজ্ঞাসা করছিলাম নবদ্বীপে, মহারাজ এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে একটুখানি বক্তৃতে রেখেছিলেন, হরিকথা বলেছিলেন, তা আমি বললাম যে মহারাজ আপনি তো বললেন যে বৈষ্ণব অপরাধ জ্ঞাত অজ্ঞাত সে তো আমাদের প্রতিনিয়ত হচ্ছে, তা আমরা কি করে থাকবো এই মঠে? মহারাজ বললেন যে দেখো, গুরু বৈষ্ণবগণ হচ্ছে পরম দয়ালু, আমরা তো শিশু সদৃশ, এই জন্য এরা কত অপরাধ ধরে না, আর যদি অপরাধগুলো সবগুলো মেনে নেন বা ধরেন তাহলে তোমরা এক ঘন্টাও মনে বাস করতে পারবে না। সুতরাং গুরু মহারাজ ওই কথাই বললেন যে তোমরা সেবা করো, যতদিন তোমরা বেঁচে থাকবে নিষ্ঠার সহিত নিষ্কপট ভাবে গুরু বৈষ্ণবগণের সেবা করবে আর অনুরূপ ভাবে কারো সমালোচনা করিবে না, এটা আমার নিজস্ব বক্তব্য তোমাদের উপরে। এটা বক্তব্য মানে করুণা তোমাদের উপরে, গুরু মহারাজের চেয়ে করুণা। শ্রীল গুরু মহারাজের অতিমাত্র চরিত্র সম্বন্ধে অনেক কিছু আছে, আমি অল্প একটুখানি বলেই আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি।
আমাদের ত্রিবিক্রম মহারাজ, পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ চুচুড়া থাকাকালে হরিদাস তাহার খুব সেবা করেছে। তাহার পড়া লেখা থেকে আরম্ভ করে সব শিক্ষাও দিয়েছে। অতএব হরিদাস কিছু পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ সম্বন্ধে
কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় মঞ্চাকল্পতরূপশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সর্বাগ্রে পরমাগ্রে আরাধ্য দেব নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতস্য শ্রীমদ্ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রী পাদ শরদে সেদিনের অনন্তপটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন। তৎপশ্চাৎ উপস্থিত সমস্ত অতিমর্ত চরিত্র সম্বন্ধে বর্ণনা করা প্রথমের মতন অতি সাধারণ পক্ষে সম্ভব নয়। তথাপি বৈষ্ণবগণের গুণগান করিলে জীবের ত্রাণ, সেহেতু বৈষ্ণবগণের আদেশ করে কিছু বলবার প্রয়াস। গুরু মহারাজ খুব অল্প বয়সে তিনি মঠে উপস্থিত হয়েছিলেন। আমরা কয়েকজন খুব অল্প বয়সে মঠে এসেছিলাম। মঠবাস করতে গেলে কিভাবে মঠবাস করা সম্ভব, দীর্ঘ জীবন বা সারা জীবন, কখনো কখনো গুরুপাত্মদের কাছে এই সমস্ত জানবার প্রয়াস করেছি। তিনি সবসময় বলতেন যে বৈষ্ণবের ডাল আর জলো জলো ডাল, এই দুটি যদি সহ্য করে গুরু বৈষ্ণবের আনুগত্যে নিরন্তর তাদের সেবা করা যায়, তাহলে আর কোনো গুণের প্রয়োজন হয় না, কোনো কিছু প্রয়োজন হয় না। সে সারা জীবন অনায়াসে মঠবাস করতে পারবে, গুরু বৈষ্ণবের সেবা করতে পারবে। এইগুলো মূল চাবিকাঠি। ভালো না খাইবে আর ভালো না করিবে আর কখনো বৈষ্ণব নিন্দা পরনিন্দা পরচর্চা এর সমস্ত কখনো আলোচনা করবে না। যদি কখনো দেখো তাহলে দেখবে শুনবে, কিন্তু মুখে কিছু বলবে না, মৌনই থাকবে। তার গুণাবলী সমস্ত গুণাবলী আলোচনা করে নিজের জীবন ধন্য করবে, কোন প্রকার নিন্দামূলক ইত্যাদি আলোচনা থাকবে না। শ্রীল গুরু মহারাজ তার চরিত্রে সব থেকে প্রধান বৈশিষ্ট্য, তিনি ছিলেন বৃহৎ বিলম্ব সেবার সব থেকে পুরোধা। গ্রন্থ রচনা, গ্রন্থ পাবলিকেশন, গ্রন্থ সেবার দ্বারা প্রথম জীবনে তিনি সমস্ত মঠের সমস্ত গ্রন্থ ইত্যাদি প্রকাশ করে জগতে প্রচার করেছেন। পরবর্তীকালে তিনি যখন গুরুপাঠ পরম গুরুপাঠ করবেন আদেশে প্রচার কার্যে নিযুক্ত হলেন, সমস্ত বঙ্গ বিহার উড়িষ্যা সমস্ত জগতে সমস্ত তিনি ভাষাবিদ ছিলেন, সব ধরনের ভাষায় তিনি অভ্যস্ত ছিলেন, হিন্দি বাংলা আসামি উড়িয়া ইংরাজি সমস্ত বিষয়ে তিনি দক্ষ ছিলেন, সমস্ত ভাষায় তিনি সর্বত্র প্রচার করে এমন এমন জায়গায় তিনি প্রচার করেছেন যেসব জায়গায় সাধারণের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না। সেই সমস্ত অতি কষ্টের স্থানেও সেখানে তিনি অনায়াসে প্রচার করে জগৎকে ধন্য করেছেন। তার সান্নিধ্যে যে সমস্ত ব্যক্তি একবার এসে উপস্থিত হয়েছেন তার ধনিকথায় উদ্বুদ্ধ হয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তিনি ছিলেন দীনবৎসল, খুব লাজুক প্রকৃতি ছিলেন, পরম বিনয়ী ছিলেন। বৈষ্ণবগণে কিভাবে মর্যাদা দিতে হয় তিনি তার মূর্ত পতি আমরা দেখেছি। সবার মধ্যে তিন রত্ন আমাদের গৌড়ীয় গগনে যখন উপস্থিত হতেন তখন নিজে সহজে কিছু বক্তৃতা করতে চাইতেন না, ত্রিবিক্রম মহারাজ এবং নারায়ণ মহারাজকে বেশি করে হরিকথা বলতে বলতেন, সম্মান দিতেন, নিজে সংক্ষেপে কখনো একটু আপনি বলতেন, অথবা যদি বাধ্য করা হতো তখন বলতেন যে গুরু বৈষ্ণব বড় চতুর, তিনি বিনয়পূর্বক বলতেন যে আমরা কি প্রকার শ্রবণ করেছি সেই প্রকার গুরু মহারাজ সমস্ত বৈষ্ণবগণের নিকট আমাদের পরীক্ষা দিতে হবে, তাই পড়াশুনো কি প্রকার সম্ভব হয়েছে সেই সমস্ত আমাদের তাদের কাছে প্রকাশ করতে হবে, ঠিক ঠিক শ্রবণ হয়েছে কি না ইত্যাদি। এবং তিনি বিনয়ী ছিলেন, আর সমস্ত অত্যন্ত গরিব অত্যন্ত দীন দরিদ্র তার বাড়িতে কখনো গুরু মহারাজ পদার্পণ করবেন এ কখনো সেই গৃহস্থ ভক্তই হোক চাই অভক সাধারণ শ্রদ্ধাশীল হোক তারা কখনো শব্দেও ভাবতে পারেননি, অথচ গুরুপাত্মক সেখানেও পায়ে হেঁটে সেবক ছাড়া একলা পর্যন্ত কখনো কখনো তাদের নিকট উপস্থিত হয়েছেন, তাদেরকে কৃপা করেছেন। এরকম পরম কারণে গুরুপাত্মক সাধারণত জগতে দেখা যায় গুরব বহব সন্তি শিষ্য বিদ্যা উপহার, বহু বহু গুরু দেখা যায় শিষ্যের ধনী বৃত্তশালী কিছু প্রাপ্তি এই সমস্ত কারণে হয়তো সেখানে গমনাগমন করেন, কিন্তু আমাদের গুরুপাদ পদ্ম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তিনি দীনদের প্রতি দয়া করেছেন এবং সমস্ত দীন দরিদ্র তারাই গুরুপাদ পদ্মের চরণে বেশি অধিক অধিক রূপে আশ্রয় করেছেন এবং নিজেদেরকে ধন্য করেছেন। গুরুপাদ পদ্ম আচার্য হওয়ার পরবর্তীকালে গৌড়ীয় বেদান্ত সমিতির যেরকম পরিস্থিতি ছিল অর্থাৎ প্রতিষ্ঠান সর্বাঙ্গীন রূপে সংস্কার ডেভেলপমেন্ট সেবকখণ্ড ইত্যাদি প্রচুর পরিমাণে সব উন্নতি দেখা যায় এবং গুরু মহারাজ যেখানে যেখানে প্রচারে যেতেন সেবকদের আগ্রহে সেই সমস্ত স্থানে নানা সে ধামই হোক তীর্থ হোক নাইবা হোক সেখানে তিনি প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি প্রায় 20-25টি সারা ভারতবর্ষে নিজে পুরী কলকাতা শিলিগুড়ি আসাম সর্বপ্রদেশে তিনি প্রতিষ্ঠান স্থাপন করে বিশাল বিশাল মন্দির বিশাল বিশাল সেবকখণ্ড ইত্যাদি স্থাপন করে জগতে যে প্রভুপাদের যে শিক্ষা যে আমাদের সমস্ত চৈতন্য বাণীর আমরা প্রিয় মাত্র এবং সেই সমস্ত প্রতিষ্ঠান হল পারমার্থিক ইনস্টিটিউট যেখানে পরমার্থ শিক্ষা দীক্ষা লাভ করে জগতে ধন্য জগৎবাসী ধন্য হয়ে যাবে কৃতার্থ হয়ে যাবে জগতে টাকা পয়সা ধন বিত্ত আহার কোনো কিছুর অভাব নাই কেবল হরিকথার অভাব এটাই জগতে দেখা যায় তিনি রূপপাদ এবং পরম রূপপাদ পদ্ম এবং রূপা রূপ গোস্বামী ইত্যাদি চৈতন্য মহাপ্রভুর মনোবিষ্ট পূরণের সর্বপ্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন জগতে প্রচুর প্রচুর পরিমাণে কেবলই প্রচার সারা বৎসর তিনি প্রচার করতেন ঘন্টার পর ঘন্টা বিরামহীন তিনি প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সরল ভাষায় তিনি সমস্ত ভক্ত সমাজকে আকর্ষিত করেছেন কোন এক সময় শোনা যায় তিনি বক্তৃতা দিতে যাচ্ছেন পথিমধ্যে কিছু দুষ্ট বদমাস এই শিখাকে এরিয়াল শব্দ বলেছিলেন যে এরিয়াল এটি হলো এরিয়াল এই এরিয়াল সম্বন্ধে তিনি 3-4 ঘন্টা সেই সভার মধ্যে বিস্তার করে যে হ্যাঁ এটাই হলো ট্রান্সেন্ডেন্টাল পাওয়ার পারমার্থিক শিখা সংযোগ সুতরাং এইটার উপরে বিশাল বক্তৃতা দিয়ে তিনি সেই সমস্ত দুষ্ট বদমাশকে আকর্ষিত করে তারা পাঁচ পদ্ম আশ্রয় ধর পর্যন্ত করেছিলেন শিলিগুড়ি আসাম ইত্যাদি বহু গুন্ডা বদমাশ তারাও গুরুপাদ পদ্মে হরিকথা শ্রবণ করে তারাও আশ্রয় গ্রহণ করেছিলেন এরকম বহু নিদর্শন যারা অনুভব অনুভূতি সম্পন্ন তারা সবাই জানেন এমনকি দেখা যায় জগৎবাসী মনুষ্য তো দূরের কথা তিনি ভূতেদের পর্যন্ত উদ্ধার করেছেন এ জগৎগুরুর পক্ষে সম্ভব এরকম বিরল প্রতিভা পৃথিবীতে সচরাচর দেখা যায় না বঙ্গদেশে কোন একটি স্থানে যোগীবাড়ি নামক স্থানে সেই রাস্তা দিয়ে তিনি রাত প্রায় 1টার সময় পরম গুরুদেবের আদেশে সেখানে কোন ভক্ত বাড়ি এক আমাদের প্রভুপাদের শিষ্যা তার বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখলেন যে বিশাল একটা বিবাহ বাড়ি অথচ সেখানে তাদের একটা অসুবিধা চলছে পুরোহিত পাওয়া যাচ্ছে না সেই জন্য তারা কিছুতেই সে বিবাহ কার্য সম্পন্ন করতে পারছেন না তখন গুরু মহারাজকে দেখে তারা আবাহন করলেন এবং সেই বিবাহ ইত্যাদি তারা সম্পন্ন করালেন করিয়ে মিষ্টি মিঠাই ইত্যাদি পর্যন্ত দিয়ে গুরু মহারাজকে ফল টল দিয়ে সেখান থেকে বসিয়ে তাকে পাঠিয়ে দিলেন সেখানে গিয়েছে তখন প্রায় 3টে বলে এত রাত্রে আপনি কি কি প্রকারে আসলেন বললেন যে আমি তো এসেছিলাম কিন্তু পথিমধ্যে এইরকম অবস্থা বলবো ওখানে তো কোনো রিলো ফল ইত্যাদি কিছু নাই, তো খুব বিপজ্জনক রাস্তা, শ্মশান জাতীয়। পরের দিন এসে দেখে সেখানে কিছুই নাই, বড় একটা জীর্ণ ফাটল সেই রকম একটা বাড়ি পড়ে আছে। তিনি বলতেন যে আমি তো বুঝতে পারিনি কিছু, দাদি তার পরে শোনা যায় যে সেইখানে সেই তাদের সেখানে বিবাহ চলাকালীন কোনো একটা প্রাকৃতিক দুর্যয় হোক বা কোনো অগ্নিকাণ্ড হয়ে তাদের সমস্ত নষ্ট হয়ে গেছিল, কিন্তু তারা কখনো উদ্ধার হয়নি। তাই গুরুপাদপদ্মকে অপেক্ষায় তারা সেখানে পেয়ে সেই সমস্ত উদ্ধার হয়ে গেল তারা। এইরকম তিনি পরম কারণে দীনবৎসল, এমন কোনো গুরুভ্রাতা নাই তার কাছ থেকে সমস্ত ধরনের সাহায্য উপকার ইত্যাদি না পেয়েছেন। আমি যখনই গুরুপাদপদ্মের নিকটে উপস্থিত হতাম, অধমের প্রদীপ সকল সময় কৃপা করে বলতেন কি দুঃখ হয় হয় হরিদাস হরিদাহি পায়। আমি বলতাম যে আপনার এত দুঃখ তো আমাকে যেভাবে হোক আপনি চরণে নিশ্চয়ই রাখবেন। কোনো এক সময় কোন ভক্তের কাছে গিয়ে প্রশ্ন করছেন যে মুমূর্ষু ব্যক্তি তিনি, আপনি কোথায় যেতে চান? তিনি গুরু মহারাজকে বলছেন যে আমাকে আপনি উদ্ধার করুন, আমার যাতে কৃষ্ণ প্রাপ্তি হয়। তো বলে আপনি কোথায় যেতে চান পরবর্তীকালে? তো বলছেন যে আমি রাধারানীর কৃপা পেতে চাই, রাধারানীর চরণে সেবা দাসী হয়ে নিত্যলীলা করতে চাই। গুরু মহারাজ বললেন না হবে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি প্রকোষ্ঠ রয়েছে, সেই সমস্ত প্রকোষ্ঠে সমস্ত লীলা বর্তমান, চৈতন্য মহাপ্রভু গুরুবর্গ যতক্ষণ না এদের সান্নিধ্যে গিয়ে তাদের পাপকর্ম আশ্রয় করা যাবে, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু সকলের বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে সেখানে নিত্য লীলা চলছে, সেই সমস্ত প্রকোষ্ঠে আগে পৌঁছতে হবে। সেই সমস্ত প্রকোষ্ঠে পৌঁছলে তার কৃপা পেয়ে তিনি যে সেবায় নিযুক্ত করবেন, যদিও তিনি বলতেন স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, তথাপি চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত রাধা গোবিন্দের কৃপা কখনো উপলব্ধি করা যাবে না, কখনো সম্ভব না। সুতরাং এই সিদ্ধান্ত ঠিক নয়, রাধা দাস চাইলেই পাওয়া যাবে না যতক্ষণ না চৈতন্য মহাপ্রভু রূপমঞ্জরী রূপনুগা ইত্যাদি গুরুবর্গের কৃপা পাওয়া যাচ্ছে। কোন এক সময় প্রশ্ন করেছিলাম যে হে গুরুপাদ পদ্ম, আপনি যখন প্রকট থাকবেন না অপ্রকট অবস্থায় আমাদের কি গতি হবে, আমরা কিভাবে আপনাদের সঙ্গে পুনরায় সংযোজিত হব? তদুত্তরে তিনি বলতেন যে দেখো নিতায়ের সেবক নিতায়ের চরণ সত্য তাহার সেবক নেই, অভিন্ন নিত্যানন্দ অভিন্ন অভিন্ন বলদেব তত্ত্ব গুরুপাদ পদ্ম বলছেন তিনি যখন তার কে স্পর্শ করেছেন তার চরণে কোন জীবকে যদি আশ্রয় দিয়েছেন তাকে আর কখনো তাকে পরিত্যাগ করেন না, সে যেখানেই থাকুক না কেন তার উদ্ধারের কামনা করে তিনি যতক্ষণ না উদ্ধার হবেন ততক্ষণ তিনি তাকে ছাড়বেন না। আমার কাজ হলো সমস্ত আমার যত আশ্রয় গ্রহণকারী তাদেরকে নিয়ে গিয়ে আমি আমার গুরুবর্গ আমার অর্থাৎ ভক্তি নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের চরণে সমর্পণ করব, সেখান থেকে প্রভুপাদ, প্রভুপাদ থেকে সমস্ত গোস্বামীগণ, গোস্বামী থেকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু, সেইখান থেকে ব্রজ পরিকর ইত্যাদি ইত্যাদি, এইভাবে আমাদের। সুতরাং এর থেকে কখনো চ্যুতি হবে না, একবার যখন তাদের সান্নিধ্যে তাদের আশ্রয়ে উপস্থিত হয়েছে তখন তারা একদিন না একদিন উদ্ধার হবেই। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ত্রিজন বিশ্বাসী ভক্তিবৃন্দ শ্রী অতি বিক্রম মহারাজের সম্পর্কে দু একটি কথা। শ্রীল মহারাজ পরিক্রমার পূর্বে তখন খুব ছোট ছিলাম, 11-12 বছরের, 2-3-4 বছর নবদ্বীপে থাকার পরে দেবিকম মহারাজ থাকতেন তখন চুচুড়াতে। ওইটি আমাদের প্রধান এবং প্রথম গৌরী বেদান্ত সমিতির মঠ ছিল। সমস্ত প্রাচীন বৈষ্ণবগণের ওইটি জন্মস্থান, ওখানেই সমস্ত বৈষ্ণবগণ এসে প্রথম উপস্থিত হয়েছেন। সেই মঠের মহারাজ অত্যন্ত পরম গম্ভীর ছিলেন, অত্যন্ত পড়ালক ছিলেন, কঠিন ছিলেন, তিনি সেবক পেতেন না, তার কাছে কোনো সেবকই যেতে চান না। এমনকি গুরু মহারাজের কাছেও শোনা যায়, শোনা যেত, কোন সেবককে যদি চুচুড়াতে পাঠাতে চাইতেন বলছেন আমাদের বাড়ি চলে দেবো যেতে বলেন, মঠের থেকে চলে যেতে বলেন, আমরা যেতে প্রস্তুত আছি, ত্রিবিক্রম মহারাজের কাছে আমরা কেউ যাব। সেই পরম কারণিক নারায়ণ মহারাজজি অজমের প্রতি আদেশ করলেন, ত্রিবিক্রম মহারাজ তো খুব পড়ালো, তুমি 2-1 মাসের জন্য ওখানে এখন মহারাজ পাঁজি লিখবেন, সেবক টেবক কেউ নাই, তুমি 2-3 মাসের জন্য যাও, আবার পুনরায় ঘুরে আসবে, তুমি এখানেই থাকবে আমার কাছে। তখন মহারাজ নবদ্বীপে থাকতেন। সেই মহারাজ ত্রিবিক্রম মহারাজের কাছে প্রথমবার কিন্তু বাস্তবত তিনি কঠিন ছিলেন ঠিকই, তার হৃদয় ছিল কোমল থেকে কোমল, স্নেহ ছিল, হৃদয় ছিল বিশাল, যা তিনি একবার কৃপা করেন তার আর কখনো সুন্দর উপস্থিত হয়। তিনি সকল সময় এই উপদেশ করতেন, সর্বপ্রথম জীবের অনর্থ নিবৃত্তির দরকার, যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ তার ভজনে অগ্রগতি সম্ভব নয়। এই তত্ত্বের উপরে তিনি সবসময় শিক্ষা দিতেন। সমস্ত জগতে কর্মভাব, ভোগভাব, জড়ভাব চিরতরে নির্মূল হয়ে যান, এই কুঠার নিয়ে ভোগবাদের বিরুদ্ধে, কর্মবাদের বিরুদ্ধে তিনি কুঠার নিয়ে সর্বত্র প্রচার করেছেন। শতাং প্রসঙ্গান মমবীর্য সম্বিত সেই সাধু বীর্যপতি হরিকথা যার কর্মে একবার হৃদয়ে প্রবেশ করেছে তার সমস্ত চিত্ত উদ্বেলিত করে দিয়েছে, তার সংসার দশা থেকে চিরতরে মুক্তি করে দিয়েছেন। মহারাজের ভারপ্রাপ্তে যখন গেলাম তিনি সিংহ শাবকের মতন তিনি আলিঙ্গন করে নিলেন, তারপর তিনি বললেন তুমি তো তোমার যাবতীয় ভাগ আমি নিলাম, সকল সময় তিনি সেবা কার্যের মধ্যে নিযুক্ত রাখতেন। তিনি বলতেন অপশ কৃষ্ণ নামাদি নভাবে ইন্দ্রিয় ব্যর্থই সেবন মুখে এই দেওয়ার কোন গ্রন্থ পড়ার দরকার নেই। বীর্যবতী হরি কথা নিরন্তর সেবন করতে হবে, নিরন্তর 24 ঘন্টায় হরিগুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত থাকতে হবে।
সেবা করতে করতেই কোন পণ্ডিতের প্রয়োজন নাই, নবুদ্ধা নচটিকয়া জমে বৈশ বৃণতি স্থান লভ্য। সেবা করতে করতে পরম করুণাময় ভগবান তিনি কৃপা বাধ্য, তিনি কৃপা করতে তিনি বাধ্য আছেন। সেবার দ্বারাই সমস্ত জগৎকে জয় করা যায়। তিনি উদাহরণ দিচ্ছেন, দেখো স্ত্রী জাতি তার কোন গুণাবলীর প্রয়োজন নাই, স্বামী বিশাল ধনী বিশাল শিক্ষিত, সেই স্বামীকে বশীভূত করার একমাত্র মন্ত্র হল সেবা। তার কোন কোয়ালিটি নেই, অর্থাৎ সেই সেবার দ্বারাই সে স্বামীকে অনায়াসে বশীভূত করতে পারে। তার রন্ধন পরিচর্যা সমস্ত কিছু সেবার দ্বারা, পদসেবা তার সমস্ত, তিনি যা কালেকশন করেছিলেন সমস্ত কালেকশনের ভাগ তিনি অধিকারী হয়ে যান, সমস্ত অধিকারে অধিকারী করেন। আমাদের তো কোনো যোগ্যতা নেই, কোন শিক্ষা দীক্ষা নাই, কিভাবে তাহলে আমরা ভগবানের সেবায় সন্তুষ্ট? কত উন্নত উন্নত সেবক রয়েছেন, তারা উন্নত উন্নত সেবা করেন। তিনি নিজে বৈরাগ্যের মূর্তি মান সাক্ষাৎ এবং সেবা বিগ্রহ স্বরূপ। বললেন কেন পায়খানা পরিষ্কার করতে কোন যোগ্যতা লাগে, জুতো সেলাই থেকে চণ্ডীপার সমস্ত কাজে তিনি পারঙ্গত, অথচ তিনি জীবনে কোনোদিন কারোর কাছে শিক্ষা গ্রহণ করতে যাননি, যা একবার দেখেছেন তাই তিনি রপ্ত করে নিয়েছেন। ওই সমস্ত মূর্খ সাধারণ লোক তারা যদি এই সমস্ত কার্য পারে, ওদের থেকে আমরা কোনো অবশ্যই কম আছি, আমরাও পারব, কোনো কারণ নেই, অকারণ নেই। বাজার থেকে একটা বই কিনে নিলেন, সেলাই কাটিং মেশিন সেলাই শিকার, হঠাৎ বই নিয়ে পড়তে পড়তে মাছ কি হবে সমস্ত বই, দিন দেখলাম একটা মেশিন কিনে নিলেন, সেই সমস্ত নিজে 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 বই পড়ে পুরনো জামা পুরনো পরিণামের মালা খুলে গুলে সেলাই খুলে খুলে ফরমা তৈরি করলেন। এমন কোন এমন কোন সেবক নাই, প্রত্যেকের তিনি জমা করে দিয়েছেন, প্রত্যেকের তিনি মালিকা করে দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করে মঠে এসেছিলাম সারা জীবন আমি সেবক হয়ে থাকবো, আমি কখনো প্রভু মহারাজ হতে চাইলে। পরম গুরুদেব যখন আচার্যের জন্য তাকে আহ্বান করেছিলেন, দাড়ি মুখে শুনে কথা প্রথমেই তাকে আহ্বান করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন কি জন্য মহারাজ ডাকছেন। তিনি গিয়ে এই শব্দ প্রভাব করে বললেন, আমি জীবনে শিষ্য করব না, আমি শিষ্য হতে এসেছি, আমি শিষ্য করতে আসিনি, আমি আপনার চরণে সারা জীবন শিষ্য হয়ে থাকব। তার প্রতিজ্ঞা থেকে তিনি এক বিন্দুও কখনো চ্যুত হননি, জীবনে কখনো শিষ্য করেননি, অথচ তিনি জগৎগুরু, তিনি নর্দমা পরিষ্কার বাসন মাজা কোন সেবাকেই তিনি তুচ্ছ মনে করতেন না, এমনকি গরুর গোবর ইত্যাদি নিজে নিজে প্রস্তুত করে ঘুটে ইত্যাদি নানা প্রকারের যে সেবা কেউ কখনো করতে চায় না, সেই সমস্ত বিগ্রহ নিজের সেবা করে অপর সকলকে উৎসাহ দিতে, যে সেবা বিনা এই জগতে গতি নাই, হরিনাম করবার পর্যন্ত সময় দিতেন না, চব্বিশ ঘন্টাকে চব্বিশ ঘন্টা সেবা করো, দিন নেই রাত নেই চিৎকার করতে উদাস হয়ে যাচ্ছে নিজের পক্ষে, রাত্রে তার পাশেই ডাক্তার যখনই দেখতাম তার তাকে সবসময় দেখতাম যে হরিনাম করছেন, কখন শয়ন করতেন কখন তিনি বিশ্রাম করতেন উপলব্ধি করা যেত না, যখনই ঘুম ভাঙত তখনই দেখতাম যে তুমি হরিনাম করছেন। কখনো কখনো সারা রাত ধরে গ্রন্থে গ্রন্থ লিখে যাচ্ছেন, প্রবন্ধ লিখে যাচ্ছেন, পাজি ইত্যাদি সারা রাত ধরে। আমাকে একবার বললেন, বলে তুমি ওই দেখে দেখে পাজি টালে, আমি দু চার পাতা লিখে আমি আর পারলাম না। বহু চেষ্টা করেছিলেন শিখাবার জন্য, আমার দুর্বলতা শিক্ষার কমি, আমি ততটা পারিনি, কিছু কিছু সামানটা শিখেছিলাম, আমার তো কিছু ছিল না। সমস্ত কাজে সেবার সেবার উপযুক্ত করে তিনি পারঙ্গত করতে চাইতেন সকলকে, এই নিয়েই সেবকদের সঙ্গে বিরোধ লাগত। কখনো ইলেকট্রিকের কাজ, কখনো মেশিনারি কাজ, নবদ্বীপের যে প্রেস, ওই প্রেস ওখানে যখন পৌঁছায় তখন কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, মহারাজ নিজেই সেই সমস্ত ফুলে ইত্যাদি সব লাগিয়ে দিলেন, ফিটিং করছিলেন। বহু প্রকারে বেদান্ত সমিতির সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, সমস্ত চাল পারবি অফিস কাচারি মালি মামলা বিষয় সম্পত্তি দেখভাল যতক্ষণ না দেবিক্রম মহারাজ সুষ্ঠুভাবে তিনি নিখুঁতভাবে দেখেছেন সেইটাকে রায় দিয়েছেন ততক্ষণ পর্যন্ত বেদান্ত সমিতি গ্রহণ করতে পারে সমস্ত বিষয়ে পারঙ্গত। এইরকম দ্বিতীয় সেবক বেদান্ত সমিতিতে দেখা যায় না, যিনি সমস্ত সেবায় একেবারে টপ মোস্ট। যেমন বক্তৃতা বক্তৃতা করতে করতে ছেড়ে দিয়ে রন্ধন, বহু রন্ধন কুশলী করেছেন বেদান্ত সমিতির বহু সেবক, তার কাছে কখনো কখনো মারও খেয়েছেন কিন্তু শিখিয়ে দিয়েছেন জন্ম জন্মান্তরে। কখনো কখনো বলতেন, দেখো যদি মোটে বাস নাও করতে পারো তো ভালোই করে জীবন যাপন করতে পারবে, সেবায় তো দক্ষ হও। নানা প্রকার তার গুণাবলী, অত্যন্ত বৈরাগ্যবান, জীবনে কখনো হাঁটুর নিচে কাপড় পরেননি, গুরু সেবার পয়সা কখনো রিক্সা বাস ইত্যাদি কলকাতায় ছোট বাচ্চা আমি তখন সঙ্গে যেতাম, এক পয়সা চানা পর্যন্ত খেয়ে দিতেন না, বললেন এগুলো গুরু সেবার পয়সা, এগুলো ভোগের পয়সা নয়, এতে আমাদের কারোর কোনো অধিকার নেই। সারা কলকাতার ফরম পায়ে দিয়ে খালি পায়ে বিচরণ করতেন, মিনিস্টার পর্যন্ত রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে সমস্ত ধরনের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। অতি সাধারণ পোশাকে অত্যন্ত দিনহীন বেশে সাধারণ লোক মঠে এলে চিনতে পারবেন না তিনি সেবক না মহারাজ, হয়তো দেখা যাচ্ছে সারাদিন গামছা পরেই আছে, কিন্তু তার বীর্যপতি হরিকথা যদি একবার সেবন করেছে তাকেও বৈরাগ্য পালন করেছে। জল খাবার কোনোদিন খেতেন না, পরম গুরুদেবের সময় নিয়ম ছিল তখন জল খাবার পাওয়া যেত না, তো তিনি ওই পূর্বের দিনের সমস্ত বাসি পর্যুষিত দুটি রুটি হয়তো কখনো কখনো সেই সেবা করতেন। তিনটে চারটে বেজে যেত, ওই দুটো রুটি খেয়ে সারাদিন পড়ে আছে গ্রন্থ লিখছেন, দ্বারে দ্বারে গিয়ে সাইকেলিং করে কখনো পায়ে হেঁটে সমস্ত ভক্ত বাড়িতে দু টাকা এক টাকা মাসিক ভিক্ষা ইত্যাদি সংগ্রহ করে সমস্ত রকমের বাহুল্য ছাড়া কত দিনহীনভাবে জীবনযাপন করা যায় বলছে এগুলো ভজনের অনুভূতি। পয়সা এলেও কখনো নিজের ভোগে লাগাতে নেই, সমস্ত হরিগুরু সেবায় নিয়োজিত করতে হয়। এই শিক্ষাই তিনি সবসময় দিতেন। সাধারণ ভাবে তিনি বলতেন, অসাধু সঙ্গে ভাই নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটি নাম নয়। অসৎসঙ্গ কি? তিনি সবসময় বলতেন, অসৎসঙ্গ এই, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গে এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। তিনি সবসময় উচ্চারণ করতেন, সকলকেই সাবধান করে দিতেন, দুইটি হলো দুঃসঙ্গ। তত দুঃসঙ্গ মুৎসির্য স্বাস্থ্যসজ্জিত বুদ্ধিমান, ডুলু খাবো তামাক খাবো দুটো একসঙ্গে চলবে না। সাধু সঙ্গ করতে এলে সর্বপ্রথম দুঃসঙ্গ পরিত্যাগ করতে হবে। সেই দুঃসঙ্গের প্রধান দুটি হলো সঙ্গ, দুঃসঙ্গ সেইটি হলো একটি, একটা হলো স্ত্রী সঙ্গী সঙ্গ, আরেকটি হলো কৃষ্ণের অভক্ত। এই দুটো থেকে শত যোজন দূরে থাকতে হবে। এই দুটোকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়েছেন, এই দুটোকে সর্বপ্রথম বর্জন করতে হবে, তারপরে ভজন হবে, তারপরে অনর্থনিক যুক্তি হবে, তারপরে অগ্রসর হবে, নতুবা ওখানেই সব ভজন অনুকস্য পারম্পরম জীব বিষয় ভব সাগরস্য সন্দর্শনম বিষয় নাম অত যোশিতাঞ্চ অহন্ত হন্ত বিষয় ভক্ত অসাধু। এই কথা তারস্বরে তিনি সবসময় শিক্ষা দিতেন, প্রহ্লাদ শিক্ষা দিতেন, বলছেন চৈতন্য মহাপ্রভু স্ত্রী হেন নাম প্রভু নালাইল বোধনে। তিনি কখনো ব্রহ্মচারীদের কোন স্ত্রীদের সান্নিধ্যে কখনো যেতে দিতেন না, দূরে দূরে রাখতে দিতেন, দেখলে তাকে পিটাই করতেন। কোন সেবার বাহনায় পর্যন্ত আমন্ত্র করা, মশলা পেশা ইত্যাদি রান্না করা কোনো অচিলায় তাদের স্ত্রী সীমানায় যেতে দিতেন না। পূর্বে তো দেখা গেছে ওই চুচুড়া মঠের বারান্দায় তখন পর্দা সিস্টেম ছিল, মেয়েরা একদিকে বসতো, ব্রহ্মচারী সন্ন্যাসী তারা এক জায়গায় বসতো, কেউ কারোর মুখ দেখতে পেত না। তিনি যখন মঠে এসেছিলেন তাকে কখনো কখনো জানতে চেয়েছিলাম, কিভাবে আপনি মঠে এলেন? তখন পূর্বাশ্রমের কথায় দুটি একটা কথায় বলতেন, কিছুদিন পূর্বে তখন 28 বর্ষীয় তিনি যুবক, কিছুদিন পূর্বে তার একটি কন্যা বিয়ে হয়েছিল, সুতরাং কিছুটা শোকগ্রস্ত ছিলেন। এমতো অবস্থায় শ্রী নরোত্তম প্রভু বর্তমান মধুসূদন ভক্তিকমল মধুসূদন মহারাজ তিনি সেখানে প্রচারে গেছিলেন। প্রচারে গিয়ে হরিকথা পরিবেশন করছেন, কিন্তু বৈষ্ণবদের প্রথম জীবনে তিনি অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। জগতে এটাই প্রসিদ্ধ ছিল প্রভুপাদ আসার পূর্বে, বৈষ্ণব সম্প্রদায় মানে নারী সম্প্রদায়, বাবাজিরা সব নানা রকম ব্যভিচার জীবন যাপন করে, পরে স্ত্রী বিধবা ইত্যাদি সব নিয়ে মাতাজি রেখে তারা জীবন যাপন করে, এরা সমস্ত চরিত্র ভ্রষ্ট, এদেরকে কখনো তিনি বরদাস্ত করতেন না। তিনি বলতেন, বাগবাজার মঠের সামনে দিয়ে বহুবার আমি ওখানে থেকে গেছি, প্রভুপাদ তখন প্রকট আছেন, অথচ প্রভুপাদের কোনোদিন আমি দর্শন করতে যেতাম। বৈষ্ণব ধর্মকেই তিনি অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। পরবর্তীকালে যখন নরোত্তম প্রভু প্রচারে গেছিলেন, তার বহু হরিকথার মধ্যে একটি কথা তাকে আলোড়িত করেছিল, সেই হরিকথার মধ্যে লব্ধ আসু দুর্লভমিদং বহু সম্পমান, এই শ্লোকটি শেষের পদে বলছেন, বিষয়াক্ষর সর্বতস্যাম বলেন, এই একটি কথার দ্বারাই আমার চিত্ত উদ্বেলিত হয়ে গেল। তিনি বললেন, বিষয় কোন জন্মে নাই, একটা শুকর হয়ে জন্মগ্রহণ করলেও একটা শুকরই আছে, পাখি হয়ে জন্মগ্রহণ করলে একটা পক্ষীরই আছে, সংসার কোন জন্মে হয় না, পশু পক্ষী কীট পতঙ্গ সব জন্মে সংসার পাওয়া যাবে, সংসার তো রিজার্ভ, ভোগ সুখ আহার নিদ্রা ভয় মৈথুন এ সমস্ত রিজার্ভ হয়ে আছে, পূর্বেও ভোগ করেছি অনন্তকাল ধরে, আগামী দিনেও ভোগ করতে পারবো, সুতরাং একটা জীবনের জন্য যদি রিস্ক নেওয়া যায়, জানলাম এই জীবনটা ল্যাপস হয়ে গেল, কিন্তু বৈষ্ণব ধর্মের চৈতন্য মহাপ্রভুর ধর্মের মধ্যে কি তত্ত্ব আছে, এর মধ্যে কি আছে, কি এর গভীরে একবার প্রবেশ করে একটা জীবন মনে করলাম না নষ্টই করে ফেললাম, এরপরে তো আবার আছে, পাবো যে কোনো জন্মে যাই না কেন, ভোগ তো আমার বাধা। এই কথায় তিনি আজ উদ্বেলিত হয়ে তিনি মঠে চলে এলেন। তিনি যখন মঠে এলেন, সমস্ত মোট খেলোয়া করে পুলিশ টুলিশ ইত্যাদি দিয়ে তাকে নিয়ে গেল। একবার দুবার তিনবার তিনি তো যাবেন না। পরম গুরুদেব বললেন, আমরা তো কাউকে হিমনোটাইজ করিনি, এরা তো রয়েছে, আপনারা নিয়ে যেতে পারেন। একবার দুবার তিনবার বারবার নিয়ে যাচ্ছেন, বারবার চলে আসছেন, শেষ পর্যন্ত তারা আশা ছেড়ে দিল যে এই লোকের দ্বারা কখনো সংসার হবে না। যখন মঠে এসেছেন, প্রথম যখন মঠে এসেছেন, খুব গুণী লোক ছিলেন, অভিমানী লোক ছিলেন, শিক্ষিত, পাণ্ডিত্য কোন অংশে কম ছিল না। মুকুন্দ প্রভু ছিলেন ছোট সেবক, মুকুন্দ প্রভুর কাছে কিছু পয়সা দিয়ে মঠ থেকে পাঠিয়েছেন, যাও এই প্রভুকে নিয়ে যাও। নাম ছিল রাধানাথ। দু কিলোমিটার দূরে পায়ে হেঁটে গিয়ে একটা হাট আছে, মল্লিকাশেম হাট, সেখানে গিয়ে আমাদের মঠে ছিল তখন খাটা পায়খানা, সেই খাটা পায়খানার নালা অর্থাৎ একটা বিরাট বড় মাটির পাত্র, সেই পাত্র তখনকার দিনে দু চার পয়সায় কিনে মুকুন্দবাবু বললেন, দেন এটা মাথায় করে দেন। বললেন, আমি স্তম্ভিত হয়ে গেলাম, জীবনে এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খাইনি, সমস্ত মানে উনি পরিচিত লোক এখানে বর্তমান, আর আমাকে বলে কিনা মাথায় তুলে নিয়ে চলো। তিনি প্রতিজ্ঞা করলেন, তখন আমি তো গুরু সেবা করতে এসেছি, গুরু সেবা এই সমস্ত সেবা কিন্তু কোনোটা তুচ্ছ নেই। তিনি মাথায় করে নিয়েছে দু তিন কিলোমিটার, এক পয়সা রিক্সা ভাড়া ভ্যান ভাড়া পর্যন্ত তখনকার দিনে ছিল না, নিয়ে মাথায় করে নিয়ে তিনি মঠে অনায়াসে চলে এলেন। এমনি ছিলেন তিনি, আমি আর অধিক সময় নষ্ট করবো না। তিনি প্রচুর কৃপা করেছেন আমাকে, সকল সময় কাছে কাছে রেখেছেন, শয়নে স্বপনে দিবারাত্র হরিদাস হরিদাস করে চিৎকার করতেন, নানা প্রকার জিনিস তার চারপাশে থাকতো কখনো মনে থাকতো না, বয়সকালীন সকল সময় চিৎকার করতেন, রাত্রে পর্যন্ত স্বস্তিতে থাকতে দিতেন না। সুতরাং গুরুপাদ পদ্ম এবং অভিন্ন গুরুপাদ পদ্ম, শিক্ষা গুরুপাদ পদ্ম, নিত্যলীলা বিষ্ণুপাদ, ভক্তি ভক্তিবিধান তিলিক মহারাজ তিনি এবং গুরুপাদ পদ্ম শিল মহারাজ, এই কৃপা করুন নিত্যকাল যেন তাদের চরণের ধুলি হয়ে, ধুলি রেণু হয়ে তাদের চরণতলে যেন পতিত হয়ে থাকতে পারি, তাদের সেবায় নিযুক্ত হয়ে থাকতে পারি, এই কৃপা প্রার্থনা করে আমি আমার
শ্রীমান হরিদাস পরম পূজ্য পাঠ শ্রী শ্রীমদ ভক্তিবেদান্ত বামন মহারাজের পরম পূজ্য পাঠ ত্রিবিক্রম মহারাজের বহু সমশ্রী স্মৃতি কথা বলল। অনেক দিন তার নিকটে ছিল, মনে হয় যে তোমাদের সকলের থেকে সিনিয়র, আমি পাঠিয়েছিলাম অনেক যত্ন করে। ও ঠিক বলল, অত কড়া লোক যে কেউ তার কাছে টিকতে পারত না, আর পঞ্জিকা লিখতে হবে কোনো লোক নাই, এই জন্য বুঝিয়ে সুঝিয়ে পাঠাইলাম। আর তিনি সারা জীবন ওনার কাছে যতদিন ছিল, যা অনেক স্মৃতি। হ্যাঁ, স্কুলে যেত তো পরোটা করে দিতেন, তাকে পড়া লেখা শিক্ষা দীক্ষা সব জীবনের ভাগ নিয়েছিল। উনি প্রায় এই শ্লোকটা একটা বলতেন, নিত্যার্থদেন বৃত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা, এই প্রায় বলতেন, লব্ধ্বা সুদুর্লভমিদম্ ভোক্ষা, বলতেন যে আমার একটু আসক্তি মেয়ের প্রতি ছিল, কিন্তু কিছুদিনের পরে মেয়ে মারা গেল, বাস আসক্তিও দূর হয়ে গেল। আমি বাড়ি থেকে দূরে ছিলাম, এই জন্য উৎপীড়ন আমার উপরে হয় নাই, কিন্তু ত্রিবিক্রম মহারাজের উপরে তো ভীষণ উৎপীড়ন। এখন তোমরাও সব ওইগুলি আদর্শ, পরম পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ, পরম পূজ্যপাদ বামন মহারাজ, এই সবগুলি আদর্শ নিয়ে থাকব। যেদিনে তোমাদের বৈষ্ণব রক্ষাকর্তা থাকবে না, সেই দিনে তোমরা পরমার্থ রাজ্য থেকে বিচ্যুত হয়ে যাব। অনেকে মনে করে যে সে এখন একটা পৃথক করে একেলা হরিনাম করব। আমাদের গুরু মহারাজের বিরোধী ছিলেন, পরম পূজ্যপাদ বামন মহারাজও এর ঘোর বিরোধী ছিলেন। ত্রিবিক্রম মহারাজ নানা প্রকারে চিন্তা করে সেক্রেটারিশিপ ছেড়ে দিলেন, জেনারেল সেক্রেটারি, কিন্তু মঠের সেবাতে সবসময় মঠের সেবাতে। অতএব কোনোদিন বৈষ্ণব সেবা আর সঙ্গ ছাড়ব না যদি মঙ্গল চাও, না একেবারে পরমার্থ রাজ থেকে বিচিত, তা কেউ রক্ষা করবার থাকবে। তাই এইটি সবসময় যেন মনে থাক, ইউ শুড অলওয়েজ রিমেম্বার, উই শুড অলওয়েজ বি বৈষ্ণব, ডোন্ট গো টু গো অ্যালোন এনি ওয়ে, অকেলে মত যাও, বৈষ্ণবকে আনুগত্য মে সব সেবা করো, তব তো রক্ষা হয়ে যায়গি। আর যেদিন তুম লোক সমঝেগা যে কোই জরুরত নেই অকেলে ভজন করেন, বস মায়া আ করকে বস উসি সময় পকড় করকে হরি ভজন সে ছুটি কর দে। ইসলিয়ে আজ অভি প্রভুপাদ কে আর ভি এক দক্ষিণ হস্ত জো বিদেশো মে প্রচার কিয়া, শ্রী ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, আজ উনকা ভি তিরুভাব হয়, তিরুভাব উৎসব হয়, ये सभी लोग तैयार रहेंगे। अभी हम लोग तो इस समय का अभी पाठ बंद करते हैं और सब प्रकार से उनके लिए यहाँ पर आरती कीर्तन, और 9 बजे सभी लोग यू शुड एट 9 यू शुड कम एंड डू सम कीर्तन गुरु परंपरा गुरुबस्तक एंड ऑल अदर थिंग्स, एंड आफ्टर दैट एट अबाउट 10 आई विल कम एंड देन सम glorification of Swamiji will be done, and in the last I will do arati and then prasadam, and again about 5 we will sit and discuss his glorification. Gaur Premanandi Hare Krishna.